আসলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমরা ঈশ্বরের সাহায্য যাচনা করি, প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার সমস্ত দয়া আশীর্বাদের জন্য। ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদেরকে কত সুন্দরভাবে সুরক্ষা করে আসছো দিনের পর দিন। আজকে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ, সাহায্য করেছ প্রভু, যেন আমরা তোমার ইচ্ছানুসারে প্রভু তোমার বাক্যের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, তোমারই জ্ঞান, তোমারই প্রজ্ঞা এবং তোমারই স্মরণশক্তি তুমি আমাদের প্রদান করো প্রভু গো, যেন আমরা আমাদের ইচ্ছা মতো নয় কিন্তু তোমার বাক্যের মধ্যে যা কিছু শিক্ষণীয় বিষয় আছে আমরা যেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কাজে লাগাতে পারি। তুমি আমাদের এই ক্লাসের সম্পূর্ণ ভার তুমি বহন করো, তোমার আত্মার পরিচালনায় আমাদের পরিচালিত করো। আমাদের এই সকল প্রার্থনা বিনতি ধন্যবাদ মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, আজকে আমাদের পঞ্চম পাঠ আলোচনা করা হবে এবং এই পঞ্চম পাঠে আমরা যে বিষয়টা শিখব সেই বিষয়টা হচ্ছে পাপের উৎপত্তি। পাপ কি এবং পাপের উৎপত্তি কিভাবে হয়েছে সেই বিষয় আমরা আলোচনা করব। সো আমরা বুঝতে পারি, যেমন পাপ বলতে আমরা কি বুঝি,
ঈশ্বরের বিরুদ্ধে যখন কাজ করাকে পাপ মনে করি, যেটা ঈশ্বর আমাদেরকে বলছে, একটা নিয়ম দিয়েছে, সেই নিয়মের বিরুদ্ধে যদি আমরা কিছু করি সেটা আমরা পাপ।
রাইট, হ্যাঁ। তো ঈশ্বর যে বিধান বা ঈশ্বর যে আজ্ঞা আমাদের দিয়েছেন সেই আজ্ঞা লঙ্ঘন করা, যখন আমরা ভায়োলেশন করি, ভায়োলেশন অফ হিস কমান্ডস, দ্যাট ইজ সিন। ঈশ্বর যেমন বলেছেন চুরি করো না, মিথ্যা কথা বলো না। যখন আমরা চুরি করি বা কেউ চুরি করে, মিথ্যা কথা বলে, রাগ করে, অহংকার করে ইত্যাদি, এটা হচ্ছে আমরা ঈশ্বরের যে নিয়ম আছে বা আইন আছে সেই আইন ভঙ্গ করি। সো আইন ভঙ্গ করাই হল পাপ। এবং এই পাপের সৃষ্টি, উৎপত্তি বা অরিজিন অফ সিন, পাপের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই বিষয় আমরা দেখব আদিপুস্তক দুই অধ্যায় 15-17 এবং আদিপুস্তক 3:1-6 পদ। এবং এই প্রসঙ্গে আরো কিছু বাইবেল পদ আমরা বিভিন্ন বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আমরা পর্যায়ক্রমে পড়ব। সো প্রথমে আমরা আদিপুস্তক 2:15-17 এবং 3:1-6 পদ আমি অনুরোধ করব আপনি পড়ুন।
পরে সদা প্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানে কৃষিকর্ম ও রক্ষার্থে ততায় রাখিলেন, আর সদা প্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে। আদিপুস্তক 3:1-6 সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না। করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোনক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেদিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সদ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাইয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন আর তিনিও ভোজন করিলেন।
আমেন। সো এই প্রথম দুই অধ্যায় 15-17 মধ্যে আমরা কোন বিষয়টা দেখতে পাই যেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের যে নিয়ম বা আইন সেই নিয়মটা ভঙ্গ করার বিষয়ে রয়েছে। এখানে আমরা কোনটা দেখতে পাই?
এটা এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর আজ্ঞা দিয়েছেন যে তোমরা সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ যে আছে তার ফল যেন তারা ভোজন না করে। প্রথমে আমরা দেখি যে ঈশ্বর আদমকে কিছু দায়িত্ব দিয়েছেন, যেমন কৃষিকর্ম এবং ওখানের রক্ষণার্থে যেসব কাজ তাকে দিয়েছেন, এবং আদমকে স্পষ্ট আজ্ঞা দিয়েছেন যে তিনি সব কিছু করতে পারবেন, সব কিছু সব বৃক্ষের ফল তিনি ভোজন করতে পারবেন, কিন্তু যে সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল তিনি ভোজন করিতে পারবেন না। এটা যদি সে ভোজন করে তাহলে সে মরবেই মরবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এটা ঈশ্বরের সম্পূর্ণ একটা আজ্ঞা, ঈশ্বর সম্পূর্ণ একটা আজ্ঞা এই আদমকে তিনি দিয়েছেন প্রথম 2:15-17 পদের মধ্যে।
আচ্ছা, সো প্রথমে আমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা আজ্ঞা দিলেন, আজ্ঞার পিছনে দুটো জিনিস আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। কেমন পজিটিভ বিষয় হচ্ছে আজ্ঞাটা হচ্ছে যে আজ্ঞা দিলেন তোমরা এটা করো এটা করো না। সো পজিটিভ হচ্ছে তোমরা উদ্যানস্থ সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দে ভোজন করিও। সো এটা পজিটিভ, মানে তোমরা সব গাছের ফল স্বাচ্ছন্দে ভোজন করিও। এবং দ্বিতীয়বারে যেটা বলা হচ্ছে কিন্তু, সব গাছের ফল খেতে পারো কিন্তু, এই যে কিন্তু, এই কিন্তু দ্বারা আমরা সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পারি না যে ভোজন করিও। ভোজন করিওর পরে সম্পূর্ণ পিরিয়ড বা সম্পূর্ণ দাড়ি দেওয়া হয় নাই, ভোজন করিও কিন্তু, দ্যাট মিন্স ওখানে একটা কনজাংশন ব্যবহার করা হয়েছে কিন্তু দ্বারা পরবর্তী সেন্টেন্স এবং পূর্ববর্তী সেন্টেন্স। কেমন সো এই যে দুটো সেন্টেন্সই পোস্ট অ্যান্ড প্রিভিয়াস দুটো, মানে দুটো সেন্টেন্সকে যদি আমরা একসঙ্গে আমরা মিলাই তাহলে আমরা দেখতে পাই যে ঈশ্বর বলেছেন যে সমস্ত বৃক্ষের ফল ভোজন করিও, তাইলে যদি দাঁড়ি হয়ে যাইত তাইলে ওইটাই কমেন্ট, তাইলে আর পাপের প্রশ্ন আসত না, পাপের উৎপত্তি হইত না। কিন্তু পাপের উৎপত্তি ওখানেই হয়েছে যে ঈশ্বর বলেছেন কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, কেমন সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের বিষয়ে বলা হচ্ছে যে সেই বৃক্ষের ফল ভোজন করিও না। সো এখানে একটা নেগেটিভ পজিটিভ কমেন্ট হচ্ছে ভোজন করিও, নেগেটিভ কমেন্ট হচ্ছে করিও না। এবং না মানে যেটা করিও না সেটা যদি আমরা করি তাহলে সেটা রেজাল্টটাও ঈশ্বর এখানে দিয়ে দিলেন। কেমন শেষের অংশের মধ্যে দিয়েছেন যেদিন খাইবে করিও না, ভোজন করিও না, কিন্তু যেদিন ভোজন করিবে সেদিন তোমরা মরিবেই মরিবে। সো মরিবেই মরিবে এর অর্থ কি? এর অর্থ কি মরিবেই মরিবে? এই শব্দ দ্বারা বা এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারি?
এটা ফিজিক্যাল ডেথের কথা আমার মনে হয় বলে নাই, যে এমন অবস্থা হবে যে মরার মতো অবস্থা হবে, সেটাই নাকি?
মরিবেই মরিবে, আমরা যদি আরেকটু প্রি কনটেক্সটের মধ্যে চলে যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আদম হবাকে যখন বা আদমকে যখন সৃষ্টি করলেন, হবাকে যখন তাদেরকে দুইজন বাগানের মধ্যে রাখলেন এবং তাদের সাথে যে সুন্দর ঈশ্বরের সাথে যে ঈশ্বর তাদের সাথে গমনাগমন করতেন, ঈশ্বর তাদের সাথে বেড়াইতেন ঘুরতেন খাইতেন গল্প করতেন, কেমন
তাদের জন্য মৃত্যু নির্ধারিত হয়েছিল না?
না, কেমন তো সেই জন্য তো তাদের সাথে যে একটা সুন্দর ইন্টেনসিভ রিলেশনশিপ, কেমন ফেলোশিপ যে ছিল ঈশ্বরের সাথে, সেই ফেলোশিপটা যেদিন তারা ঈশ্বরের আদেশটা ভঙ্গ করবে বা করল যদি করে এখনো আমরা করার অবস্থা দেখি না, এখনো দেখতেছি যে আমরা ঈশ্বর জাস্ট আদেশ করলেন, কেমন। তো এই মৃত্যু এটা হচ্ছে কোন ফিজিক্যাল ডেথ নয়, কারণ যদি ফিজিক্যাল ডেথ হইত তাহলে আজকের পৃথিবীতে যারা ঈশ্বরের আদেশ অমান্য করে, ভঙ্গ করে, অবিরত পাপ করে, পাপের জীবন যাপন করে, কেমন, তারা তো কেউ ফিজিক্যালি মরতেছে না, কেমন। সো এই মৃত্যুটা এটা হচ্ছে, একটা হচ্ছে যে ঈশ্বরের সাথে যে মানে যোগাযোগ, ঈশ্বরের সাথে যে ফেলোশিপ, সেই ফেলোশিপ সেই দিন থেকে হবে, সিন্স দ্যাট ডে, সেই দিন থেকে এই ফেলোশিপটা ডিসকানেক্ট হয়ে যাবে। অর্থাৎ ঈশ্বরের সাথে আর আদম হাবার সাথে কোন সম্পর্ক থাকবে না, কেমন। অর্থাৎ তাদের একটা স্পিরিচুয়াল ডেথ, এটাকে বলা হয় আত্মিক মৃত্যু, কেমন। আত্মিক মৃত্যু তো মানুষে দেখতে পায় না, সেই জন্যই তো মানুষ পাপ করতে থাকে, মানুষ অন্যায় করতে থাকে, কারণ মানুষ তো মানে স্পিরিচুয়াল মৃত্যুকার হলো, বা স্পিরিচুয়াল লাইফ বলতে কি বুঝায় এটা অনেক মানুষই বুঝে না, কেমন, অন্য ধর্মের মানুষও বুঝে না। কিন্তু খ্রিস্টানদের মধ্যে বাইবেল সম্মত ভাবে যে স্পিরিচুয়াল ডেথ যে জিনিসটা, আত্মিক মৃত্যু, এটা এতই সেন্সিটিভ, এটা এতই মানে গভীর অর্থ প্রকাশ করে বাইবেল অনুসারে। সো আমাদের সেটা চিন্তা করতে হবে যে ঈশ্বর সেটা পূর্বেই বলেছেন যে তোমাদের সেই স্পিরিচুয়াল ডেথ, মানে ইউ উইল বি ডেথ স্পিরিচুয়ালি, স্পিরিচুয়াল ডেথ এটা ফিজিক্যালি আমরা দেখা যায়। তারা তারা যখন ফল খেল তখন তারা সেটা অনুভব করে নাই, শুধু একটা চেঞ্জ দেখেছে, কেমন, একটা চেঞ্জ দেখেছে, কিন্তু সেই জন্য ঈশ্বর সতর্ক করে দিয়েছে। আজকের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে আমরা যখন পাপ করি, কেমন, আমরা যখন অন্যায় করি, অনেক সময় আমরা কিন্তু যদিও মানে প্রকাশ্যে আমরা তার ফল ভোগ করি না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অবস্থায়, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, মান্ডলিক জীবনে আমরা উপলব্ধি করতে পারি যে আমি পাপ করেছি, এবং এই যে পাপ করেছি, এই যে গিল্ট, এটা মানে গিল্টি ফিলিংসটা, কেমন, এই ফিলিংস এর মধ্যে সে কিন্তু বুঝতে পারে যে আমি কিন্তু ঈশ্বরের কাছে পরিষ্কার না, কারণ আমি পাপ করেছি। যদিও নোবডি নোজ, কেউ জানে না, বাট গড নোজ, ঈশ্বর জানেন। সো ঈশ্বরের সাথে তার কতটুকু ইন্টিমেসি আছে, কতটুকু ইন্টিমেট ফেলোশিপ সে ঈশ্বরের সাথে করতে পারে, অনেক সময় এটা হতে পারে লোক দেখানো, কেমন, লোক দেখানো ফেলোশিপ, মানে অনেকেই তো গির্জায় যায়, কেমন, গির্জায় যায়, কিন্তু সেই গির্জায় গেলেই যে ঈশ্বরের সাথে তাদের ইন্টিমেসি আছে বা ইন্টিমেট রিলেশনশিপ বা ফেলোশিপ হচ্ছে, সেটা তো অন্য আরেকজনে বুঝতে পারবে না। সো অবশ্যই যখন মানুষ পাপ করে সে মানসিকভাবে সে একটা গিল্টি ফিল করে,
আত্মিকভাবে মৃত,
আত্মিকভাবে যখন সে মৃত হয় বা আত্মিকভাবে যখন ঈশ্বরের সাথে তার ফেলোশিপটা ডিসকন্টিনিউ হয়, তখনই সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারে। অনেক সময় সেই ফিলিংসটা কেউ ইনস্ট্যান্টলি আসে, কেউ এক মাস পরে আসতে পারে, কেউ এক বছর পরে আসতে পারে, বা অনেক সময় বৃদ্ধকালে আসতে পারে যে আমি কি পাপ করেছি। অনেকে মৃত্যুর আগে বলে না, বা যখন কষ্ট পায় যে প্রভু আমি এমন কি পাপ করেছি, হয়তো তার পাপগুলো সে ভুলেই গেছে, কিন্তু ঈশ্বর তো ভুলেন না, কেমন, ঈশ্বর তো দেখেন। কিন্তু আমরা অনেক সময় মানে যদি স্বীকার করি অন্তর দিয়া, কিন্তু সেই পাপের রিপিটেশন, মানে অনেক সময় আমরা পাপ করি, অনেক সময় পাপটা এটা অনেক সময় আমরা করি, অনেক সময় ইন্টেনশনালি করি, যেমন আমেরিকার মানুষ বেশিরভাগই ইন্টেনশনালি পাপ করে কতগুলা, কেমন, যেমন ট্যাক্সের বিষয়টা, ট্যাক্স ফাইল করা বা ইনকাম ট্যাক্স, কারণ এইটা তো এই দেশের একটা নিয়ম,
মিথ্যার উপর নির্ভর,
তারপরে হেলথ ইন্স্যুরেন্স, কেমন, এই দুটো বিষয়ে আমি বিশেষ করে বলবো। আর একটা হচ্ছে মনে করেন বেনিফিট কার্ড, বেনিফিট কার্ডের ব্যাপারে মানুষ কিভাবে মানে সরকারের বিষয়টা খাবে, নিজের ইনকামটা হাইড করবে, আনডকুমেন্টেড ইনকাম যাদের, কেমন, তারা বিশেষ করে এইটা হাইড করে, কেমন। সো এটা হচ্ছে এভরি ইয়ার দে ডু দ্য সেম থিং, রিপিটেড এভরি ইয়ার, কেমন। সো এই যে রিপিটেশন, এই রিপিটেশনটা, এটা কিন্তু মানুষ জানে, জানে যে মানে আমি যদি ইনকাম হাইড করি এটা আমি প্রেজেন্টলি আই এম গেইনার, কেমন, বাট ফিউচারে আমি কিন্তু গেইনার হচ্ছি না, বরঞ্চ লুজার হতে পারি বা হব, অবশ্যই হব, লুজার হব ইন সাম ডিগ্রিজ, ইন সাম সাম সিচুয়েশন আমরা সেটা মানে অবশ্যই সাফার করব, কেমন, অনেক সময় আমরা সেটা মানে একনলেজ করি আবার অনেক সময় করি না, কেমন। সো আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের যে বিধান আছে সেই বিধান যখন আমরা ভঙ্গ করি তখন আমরা পাপ করি, এবং পাপের উৎপত্তি এখান থেকেই হয়েছে যে ঈশ্বর যে ব্রেক নিয়ম দিচ্ছেন সেই নিয়মটা যখন আমরা ব্রেক করি, কেমন, ব্রেকিং দ্য লস, ব্রেকিং দ্য লস অব গড, ঈশ্বরের আইন ভঙ্গ করাই হল পাপ, ঈশ্বরের আইন ভঙ্গ করা হল পাপ। দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা এইবার দেখি যে কিভাবে ঈশ্বরের বিধানটা ভঙ্গ করা হল, এবং এই ভঙ্গের পিছনে মানে কি কি জিনিস এখানে নিহিত আছে। যেমন প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই যে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা খল ছিল, হি ওয়াজ ক্র্যাফটি, সর্প, সো সর্প সর্বাপেক্ষা খল ছিল, সো এই সর্প ইজ দিস স্নেক দ্য সেম স্নেক উই সি ইন দ্য গার্ডেন টুডে, নো
আই ডোন্ট থিংক
দিস ইজ নট দ্য সেম স্নেক, এই স্নেক হচ্ছে যে কারণ সে কথা বলল, কেমন, সে কথা বলল, সো এই এই সর্প হচ্ছে সেই শয়তানের একটা ফর্ম অব ডেভিল স্পিরিট, কেমন, দুষ্ট বা মন্দ আত্মা বা শয়তানের একটা ফর্ম, সে এসেছিল সাপের বেশে, কেমন। সো এখন আগের দিনে যেমন ঈশ্বর তাকে অভিশাপ করলো যে তুমি বুকে হাঁটিবে, তাহলে মানে কি প্রশ্ন আসে, সে কি আগে পা দিয়ে হাঁটত বা খাড়া হইয়া হাঁটত, কেমন, কারণ ঈশ্বর তার অভিশাপ দিল যে এখন থেকে তুমি বুকে হাঁটবে, কেমন, তুমি বুকে হাঁটবে, তার যে অভিশাপ আমরা দেখতে পাই পরবর্তী জীবনে, সো সেটা তো আমরা সেই সেই পর্যায়ে আসলে আরো দেখব। সো সর্বাপেক্ষা খল ছিল, খল মানে কি, কেমন, খল বলতে আমরা কি বুঝি,
ক্রেজি পাগল,
না ক্রেজি পাগল না, কারণ পাগল তো সে পারপাসলি কিছু করতে পারে না, কিন্তু ক্র্যাফটি পারসন, যারা ক্র্যাফটি তারা তো পারপাসলি আপনাকে ডিভিয়েট ফ্রম ইয়োর প্রেজেন্ট সিচুয়েশন টু অ্যানাদার সিচুয়েশন, কেমন, আপনার বর্তমান আত্মিক জীবন থেকে আপনাকে অনাত্মিক জীবনের মধ্যে নিয়ে যাওয়া অন পারপাস, যে এই লোকটাকে আমি খারাপ পথে নিয়ে যাব, কেমন, সো
পারপাসলি,
পারপাসলি, কেমন, পারপাসলি যখন একটা মানুষকে এক ঈশ্বরের পথ থেকে বা ভালো পথ থেকে মন্দ পথে নিয়ে যায়, প্রলোভিত করে, কেমন, সো সেই রকম একটা পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা এইবারে আমরা দেখতে পাচ্ছি যে হবার সাথে এবং সেই সর্পের সাথে একটা কনভারসেশন, কনভারসেশনটা কি, যে সেই সর্প বলিল ওই ওই নারীকে, কহিল ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না। সো হবার কাছ থেকে একটা অ্যান্সার নিতে চাইল যে মানে কি বলছে ঈশ্বর, কি বলছে, মানে হবা কতটুকু জানে, কেমন, ঈশ্বর কি বলছে, তিনি কি সত্যি বলছেন যে খেও না, কেমন, সত্যি বলেছেন যে তোমরা এই কি বলিয়াছেন, কেমন। তারপরে দ্বিতীয়টার মধ্যে আমরা যেটা দেখতে পাই, তখন নারী সর্পকে কহিলেন, এইবার সর্পর প্রশ্নের উত্তরে নারী বললেন, তো আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। সো এখানে আমরা স্পর্শ করি থামি, মরিবে। সো এইখানে শয়তান সে হবার উত্তরের হবার উত্তরটা সে শুনল, মানে এই যে হবা যে মানে স্টেটমেন্টটা দিল, এই স্টেটমেন্টটা হচ্ছে ঈশ্বরের স্টেটমেন্ট, ঈশ্বর বলেছেন। হবা শয়তান শুনতে চাইল ঈশ্বর কি বলেছেন বলো। তখন যে এই যে নারী কহিল, এই নারী কহিল যে অংশটা সেটা হচ্ছে ঈশ্বরের কথা, কেমন যে ঈশ্বর বলিয়াছেন, ঈশ্বর বলিয়াছেন তোমরা এই সব কিছু মানে কেবল উদ্যানের মধ্যস্থানের যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, ভজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। সো এইটা ঈশ্বরের কথাটা এবার হবা বলল। চার পদের মধ্যে আমরা যেটা দেখতে পাই, তখন সর্প নারীকে কহিলেন, এখানে আবার রিপ্লাই দেখতেছি যে সর্প নারীকে কহিলেন কোন ক্রমে মরিবে না, কোন ক্রমে মরিবে না। সো শয়তান জানে যে এই ঈশ্বর যে মৃত্যুর কথা বলেছে এইটা ফিজিক্যাল ডেথ নয়। আর শয়তান তো দুষ্ট মানুষ, সে তো চিন্তা করতেছে ফিজিক্যাল ডেথ, সে তো স্পিরিচুয়াল ডেথের কথা চিন্তা করে না। কারণ শয়তান মানুষের আত্মিক জীবন সম্পর্কে চিন্তা করবে না, সে চিন্তা করবে মানুষ মানুষ কোনটা দেখতে পায় সেটা নিয়েই তো মানুষ চলে।
পরবর্তীতে সেটাই প্রমাণ হয়েছে যে তারা সঙ্গে সঙ্গে মারা যায়নি।
হ্যাঁ, কেমন। সো আজকের দিনে শয়তানের সেই কথা যে পাপ করলে কোনো সমস্যা নাই, যারা পাপ করে, কেমন অনেকে পাপ করে, চুরি করে, তারপরে অনেক বড় বড় টাকা চুরি করে, এই করে সেই করে, কেমন, এবং দেখা যাচ্ছে যে দে আর ডুইং ওকে, কেমন, তারা মিথ্যা কথা কয়ে সরকারি বেনিফিট কার্ড সোয়াইপ করে, বাজার করে, সোয়াইপ করে, বাজার করে, ট্যাক্স ফাঁকি দেয় সরকারের কাছ থেকে আরো 5,000-10,000। একবার আমার এক ফ্রেন্ড, সে ট্যাক্স ফাইল করে কেমন $13,000 সে একসাথে পেয়েছে, তার ফ্যামিলি যখন আসছে ফ্যামিলির নামে সবাই নামে ট্যাক্স ফাইল করে $13,000 সে সরকার থেকে পেয়েছে, কিন্তু তার ইনকাম এত কম যে সরকারকে সে $13 দেয় নাই। সরকারকে $13 না দিয়ে সে $13,000 সরকারের কাছ থেকে আদায় করেছে, কেমন, বাট হি ইজ ডুইং গুড, সে ভালো আছে,
পাপ করলে মরে নাই,
মরে নাই, সে মরে নাই, বড় আরো ভালো করতেছে, কেমন। সো অনেক সময় ঈশ্বর এগুলি দেখেন যে পাপ করে যাচ্ছে, কিন্তু পাপের শাস্তি যদি ঈশ্বর সঙ্গে সঙ্গে দেন তাহলে কে বেঁচে থাকতে পারবে পৃথিবীতে,
কেউ না।
তো ঈশ্বর ধৈর্য ধরেন, যেটা আমরা পিতরের পুস্তকের মধ্যে আমরা দেখি যে ঈশ্বর মানুষের জন্য ধৈর্য ধরেন, কারণ কোন মানুষ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সব মানুষ যেন পাপ থেকে উদ্ধার পায়, পাপ থেকে রক্ষা পায়, এটাই ঈশ্বরের বাসনা, এটাই ঈশ্বর চান। সেই জন্য মানুষ সঙ্গে সঙ্গে পাপের ফল ভোগ করে না, যার জন্য মানুষ পাপ করতে সাহস পায়,
করতেই থাকে,
কেমন। সো শয়তান বলছে কোন ক্রমে মরবে না, কারণ শয়তান জানে যে এই লোক এরা তো মরবে না, কেমন,
সেই মৃত্যুর কথা তো,
হ্যাঁ, সেই মৃত্যুর কথা এখানে সর্প জানে, যে সেই শয়তান জানে, কারণ শয়তানের সাথে ঈশ্বরের সাথে আগেও ডিলিংস হয়েছে, কেমন, এই শয়তানের এইটা হয়েছে পৃথিবীর পাপ, এর সাথে তো আরো ঈশ্বরের সাথে ডিলিংস আগে ছিল, কেমন, যে সেই প্রভাতী তারার বিষয়, কেমন, স্বর্গের মধ্যে পাপ হয়েছে যার জন্য তাকে স্বর্গ থেকে বিতাড়িত করা হলো, কেমন। সো এটা হচ্ছে তার মানে সেকেন্ড পাপ, কেমন, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। সো এখানে কোন ক্রমে মরিবে না, কিন্তু মরবে না, কিন্তু তোমাদের চেঞ্জটা কি হবে, শয়তান সেটা বলে দিল যে তোমরা ঈশ্বরের সমান হবে। আসলে কি মানুষ ঈশ্বরের সমান হতে পারে?
কোনদিন না,
পারে না, কেমন। কিন্তু শয়তান এখানে বলল, শয়তান কিভাবে বলল, অর্থাৎ ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন, কেমন, তখন ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে, নিজ প্রতিমূর্তিতে তিনি মনুষ্য নির্মাণ করিলেন। সো মানুষ তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে ঈশ্বরের মতো, কারণ ঈশ্বরের নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সবকিছু আছে ঈশ্বরের, কেমন, এবং তিনি সবকিছু করতে পারেন। কারণ প্রশ্ন হচ্ছে আপনার প্রতিমূর্তিতে, মানে ঈশ্বর যেরূপ আমরাও সেরূপ, কেমন, ঈশ্বরের যে ফিগার আমাদেরও সেই ফিগার, সুতরাং আমাদের সেই ফিগারটা এক্সপোজ হবে টু দ্য সিনফুল ওয়ার্ল্ড, পাপপূর্ণ পৃথিবীতে তখন আমাদের চেহারাটা পরিষ্কার হয়ে বের হয়ে আসবে। কেমন, এতদিন আমাদের যে আত্মিক যে ই ছিল, মানে আত্মিক চেহারা, কেমন সেই আত্মিক চেহারার মধ্যে আমাদের ব্রেক হবে। কেমন, তারপরে তাহলে আমরা কি দেখতে পাই, শয়তান কি বলল যে কোন ক্রমে মরবে না, কারণ চক্ষু খুলিয়া যাইবে, ঈশ্বরের সদৃশ হইবে, জ্ঞান প্রাপ্ত হইবে। কেমন, তো মানুষ ভালো মন্দ বিচার করার শক্তি পাবে, জ্ঞান পাবে, তো অনেক ক্ষমতা। এখানে আমরা দেখতে পাই যে শয়তান অনেক টেম্পটেশন দিল। তো এখন এই টেম্পটেশনটা এখন হচ্ছে নারী চিন্তা করবে যে শয়তান যে কথা বলল মরবে না, তোমরা ঈশ্বরের সমান হবে, তোমরা জ্ঞান প্রাপ্ত হবে, সুন্দর হবে, এইবারে হচ্ছে মানে নিজের বিবেচনা যে আমি এইবার শয়তানের ফাঁদে প্রলোভনে পড়ব কি পড়ব না। সো আমরা ছয় পদের মধ্যে দেখি যে এইবার নারীর মধ্যে হবার মধ্যে কি রিয়াকশন হল। সো রিয়াকশনটা পড়েন,
নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন আর তিনিও ভোজন করিলেন।
সো
লোভে পড়ে গেল,
লোভে পড়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী হওয়া সে প্রথমে বিবেচনা করছে যে নারী দেখলো যে কি সুখাদ্যদায়ক এবং চক্ষুর লোভজনক, কেমন এবং জ্ঞানদায়ক বলিয়ে বাঞ্ছনীয়, এটা যদি আমি খাই তাহলে নিশ্চয়ই আমি জ্ঞান পাইব। কেমন, সো এখানে দুটো তিনটা জিনিস, একটা হচ্ছে সুখাদ্যজনক, একটা চক্ষুর লোভজনক। সো মানুষ এখানে সাথে সাথে যদি আমরা আমাদের বর্তমান পৃথিবীর সাথে আমাদের জীবনের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে মানুষ যখন দেখে যে আমি যদি মিথ্যা কথা কইয়া বেনিফিট কার্ডটা নিতে পারি, তাইলে আমি সুখাদ্যদায়ক লোভজনক ভাবে অনেক কিছু পাব না, খালি ঘষে ঘষে, কেমন আমরা বাজার করতে গেলে প্লাস্টিকে করে বাজার করি, কেমন হাতে করে নিয়ে আসতে পারি, কিন্তু দেখা যায় যে অনেকে বাজার করতে যায় এবং তারা কার্ড ভরে, কেমন গাড়ি ভরে বাজার করে নিয়ে আসে এবং দেওয়ার সময় বেনিফিট কার্ডটা দেয়, সরকারের টাকাটাই দিয়ে দিল। কেমন, কারণ তাদের কোনো বাজে না। সো এটা সুখাদ্যদায়ক, এটা চক্ষুর লোভজনক, মানে অনেক জিনিস পাচ্ছি বা পাবো, এই জন্যই তো মানুষ মানে সেই কাজটা করে যেন সে আরো বেটার ফ্যাসিলিটি পেতে পারে। কেমন, সো বেটার ফ্যাসিলিটি পাওয়ার জন্যই মানুষ এ পাপ কাজ করে। কেমন, তাহলে তারপরে সে কি করলো, কনসিডার করলো যে অবশ্যই যদি আমার মানে জ্ঞান হয় আর এটা তো দেখতে খুব সুন্দর ইত্যাদি ইত্যাদি, তখন সে কি করলো, অ্যাকশন অ্যাকশন শুরু হলো। মানে প্রথমে কনসিডার করলো যে ইয়েস ইট ইজ গুড, মেন্টালি সেটেলড, মেন্টালি সেট করলো যে ইয়েস দিস ইজ গুড, শয়তান আমাকে ঠিক কথা বলেছে, দেখতে খুব সুন্দর, এটা বাঞ্ছনীয়, মানে জ্ঞানদায়ক বৃক্ষ বলিয়া বাঞ্ছনীয়, এটা যদি খাই, অনেকে যুক্তি দেখায় না নিজের বুদ্ধি, এটা রিজনেবল, এটা অবশ্যই উপযুক্ত, যখন আমার বিবেচনায় আমি যখন বলি যে এটা মানে উপযুক্ত। যেমন আমরা যদি হিতোপদেশ দেখি ১৬ অধ্যায়ের মধ্যে, কেমন সেখানে যেমন লেখা আছে যে নিজের দৃষ্টিতে প্রত্যেকেই মনে করে যে আমি ঠিক না, আমার ঠিক, কিন্তু ঈশ্বর আমাদের আত্মা সকল তৌল করেন, ঈশ্বর আমাদের বিচার সকল তিনি মাপেন। কেমন, ঈশ্বর মাপেন যে মানে আমার দৃষ্টিতে এটা ন্যায্য। কেমন, প্রত্যেকেই আপনার দৃষ্টিতে জ্ঞানবান, আপনার দৃষ্টিতে প্রত্যেকেই জ্ঞানবান, কিন্তু ঈশ্বর আত্মা সকল তৈল করেন, ঈশ্বর বিচার করেন যে তুমি কতটুকু জ্ঞানবান নাকি বোকা। কেমন, সো জ্ঞানবানের বিপরীত হচ্ছে বোকা। কেমন, সো আমরা এত বোকা যে অনেক সময় আমরা কখনো ঈশ্বরের সাহায্য না নিয়ে আমরা নিজেদের সাহায্য বা নিজেদের বিচার বুদ্ধি অনুসারেই চলি, এবং সেটা হচ্ছে বোকামি।
ঠিক সেরকম নারী এখানে,
হ্যাঁ নারী সেই কাজটা করলো যে যখন দেখছে যে বাঞ্ছনীয়, লোভজনক, সুখাদ্যদায়ক, আর তখন সে কি করলো, পারিয়া
নিজে খাইলেন,
নিজে খাইলেন
এবং আপনার মতো নিজ স্বামীকে দিলেন,
এবং তিনিও
খাইলেন,
তিনিও ভোজন করিলেন। তিনি মানে এই তিনি কে,
আদম,
আদম কেমন। সো তাইলে নিজ স্বামীকে দিলেন, নিজে খাইলেন এবং স্বামীকেও খাওয়াইলেন। সো স্বামী কি জানে যে এই ফলটা খাওয়া নিষেধ ছিল?
অবশ্যই জানতো,
অবশ্যই জানতো,
কারণ দুজনকে সে উপদেশ দেওয়া হয়েছে,
সেই আদেশ
আজ্ঞা দেওয়া হয়েছে,
আজ্ঞা দেওয়া হয়েছিল যে তোমরা তোমরা খাবে, ভোজন করিও না। সো নিশ্চয় ইন প্রেজেন্স অফ টু, নট প্রেজেন্স অফ ইভ, হওয়া একা। সো কিন্তু এখানে বাইবেলের সেই কথা নাই যে অ্যাডাম বা আদম হি ডিডেন কোশ্চেন, কিছু জিজ্ঞাসা করে না,
কোথা থেকে
এলো, তুমি কি কোন গাছ থেকে পারছো, এবং এটা কোন গাছ থেকে পারছো সেই প্রশ্নেরও অবকাশ নেই, কারণ এই ফল ছিল সম্পূর্ণ ভিন্ন, এবং আদম হবা গমনাগমনে অবশ্যই সেই ফল সবসময় দেখত, কেমন। সুতরাং ওই ফল যখন নিয়ে আসলো হবার কাছে, আদমের কাছে, তখন আদম কোন প্রশ্ন না করেই সেই ফল খাইলেন, অর্থাৎ তিনি জানতেন যে এটা নিষেধাজ্ঞা ফল। তো নিষেধাজ্ঞা ফল তারপরেও তিনি খেলেন, ইট ইজ ফরবিডেন টু ইট, তো ফরবিডেন ফুড সে খেয়ে ফেলল উইদাউট কোশ্চেনিং, কেমন। সো কোন প্রশ্ন জিজ্ঞাসা না করেই আদম খেয়ে ফেলল। সো এরকম ভাবে আমাদের প্র্যাকটিক্যাল জীবনেও আমরা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে আমরা সেই কাজটা দেখি, কেমন, স্বামী স্ত্রীর মধ্যেও সেরকম দেখি। যেমন আমরা যদি প্রেরিত পাচকদার মধ্যে দেখি, কেমন, প্রেরিত পাচকদার মধ্যে সেই অননীয় এবং সাফিরা, কেমন, তারা তাদের সম্পত্তির বিষয় নিয়ে দুইজন একমত হইল, কেমন, যে মানে এত টাকাতেই বিক্রি। পিতর যখন জিজ্ঞেস করল যে তুমি এত টাকাতেই বিক্রি করেছ, বলল হ্যাঁ, তখন আমরা দেখতে পাই যে একজনের পরে আর একজন, দুইজনেরই, একজনের একজন পড়ে গেল, আর একজন আসতেছে যে ওই দেখো তোমার, তাকেও নিয়ে যাওয়া হবে, কেমন, সো তাকেও নিয়ে যাওয়া হবে। সুতরাং আমরা অনেক সময় আমাদের পার্থিব জীবনে স্বামী স্ত্রীও এরকম, একজন পাপ করে আর একজন সেই পাপকে সমর্থন করে, ডাকে ডাকে, কেমন, কিন্তু সে কখনোই সেই পাপের বিরোধিতা করে না, সমর্থন করে না, অনেক সময় সমর্থন করে না, মানে সে যে স্বামী যে অন্যায় করছে বা স্ত্রী যে অন্যায় করছে সেইটার বিরোধিতা করে না, সমর্থন করে এবং পাপ ঢাকতে চেষ্টা করে, যেটা আমরা এই গল্পের মধ্যে আমরা এখানে দেখতে পাই। সো আমরা এই দুটো অংশের মধ্যে আদি পুস্তক 2:15-17 এবং 3:1-6 পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাপের উৎপত্তি, পাপ কি, ঈশ্বরের আইন ভঙ্গ করাই হল পাপ, এবং এই পাপের উৎপত্তি কিভাবে হল, এদন বাগানে কিভাবে শয়তান প্রলোভন দিল আদম হবাকে, এবং হবা নিশ্চয়ই আদমকে প্রলোভিত করেছে যে খাও, আমি খেয়েছি, ভালো সার ইত্যাদি ইত্যাদি নিশ্চয়ই বলেছে, নিশ্চয়ই আদমকে সে টেম্পট করছে, কেমন, নতুবা সে টেম্পটেড হইত না,
প্রলোভিত করেছে,
হ্যাঁ, তো সেই জন্যই খেয়েছে, কারণ অনেক কিছু, সবকিছু তো আর খুঁটিনাটি লেখা হয়নি, সে এর মধ্যে অনেক কিছু আমাদের বুঝে নিতে হবে যে বিনা দ্বিধায়, কারণ নিজে খাইল, প্রথমে লেখা আছে নিজে ভোজন করিলেন, পরে
আপনার মতো নিজ স্বামীকে
দিলেন, তাহলে এর অর্থ হচ্ছে নিজে যখন খাইল খুব স্বাদ লাগলো এবং তার স্বামীকে যে ব্যাখ্যা করলো নিশ্চয় খাও খাও, সো সুইট, কেমন, সো ডিলিশিয়াস, একেবারে মানে মানে খুবই মজা, কেমন, তখন তার স্বামী বলল আচ্ছা আচ্ছা খেয়ে দেখি, তুমি যখন খাইলা আমিও একটু খাই, কেমন। তো এইভাবে পাপের উৎপত্তি হল, সৃষ্টি হল, এবং পরবর্তীতে আমরা পরবর্তী পাঠের মধ্যে আমরা দেখব যে তাদের কিভাবে মানে সেই ফল মরার বিষয়টা আমরা পরে দেখব, এখানে তারা ভোজন করলেন। এরপরে এই উৎপত্তির বিষয়, এই সর্পের বিষয় বিভিন্ন পুস্তকের মধ্যে নানা কথা দেওয়া আছে। সো আমরা প্রকাশিত বাক্য যদি 12:9 পড়ি, সেখানে কি লেখা রয়েছে?
আর সেই মহান আগ নিক্ষিপ্ত হইল, সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল বা অপবাদক এবং শয়তান যাকে বিপক্ষ বলা যায়, সেই সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়, সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল।
তাহার গ্রুপ সহ, যেটা আমি একটু আগে বলেছি, কেমন যে এই যে অপবাদক শয়তান, কেমন এ হচ্ছে মিথ্যার জন্মদাতা, দ্য ফাদার অফ লাই। কেমন শয়তানকে বলা হয় ফাদার অফ লাই, তাকে বলা হয় মানে সে কি করে, মানে ফাদার অফ ডিসিট। কেমন সে সবসময় ডিসিটফুল, মানে সবসময় সে মানুষকে ভ্রান্তি জন্মায়, কেমন ডিসিট করে, কেমন। সো মানুষ ডিসিট হয় এই শয়তান দ্বারা, এবং সে কি করছে, নরলোকের ভ্রান্তি জন্মায়, কনফিউজ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানুষকে, পৃথিবীর মানুষকে সে কনফিউজ করে দেয়। যেমন হবাকে কনফিউজ করে দিল, ঈশ্বর এটা বলছেন কিন্তু আসলে এইটা এটা এটা, তখন সে বিবেচনা করতে শুরু করে, দ্বিধা পড়ে গেল, কেমন একটা ডিলিমার মধ্যে পড়ে যায়, করবো কি করবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, কেমন এই যে একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ে, কেমন তখন মানে মানুষ যেটা আপাতত দৃষ্টিতে, কেমন আপাতত দৃষ্টিতে যেটা লোভজনক হয়, যেটা প্রফিটেবল হয় মানুষের দৃষ্টিতে, আপাতত দৃষ্টিতে মানে মানুষের দৃষ্টিতে বর্তমান দেখা দৃশ্যভাবে যেটা হয় সেটাই মানুষ করে,
দৃশ্য তো বর্তমানে যেটা লোভনীয়
লোভনীয়
সেটা মানুষ কেমন অ্যাকসেপ্ট করে।
হ্যাঁ, সো সেইটা আমরা এখানে শয়তানের একটা পূর্ব ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় করন্থী 11:14 মধ্যে কি লেখা আছে,
শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে।
হ্যাঁ, দূতের দীপ্তিময় মানে একেবারে মানে ব্রাইট, মানে একেবারে মানে সে হোয়াইট অ্যাজ স্নো, দীপ্তিময় লাইট, কেমন সে বিকাম লাইট, কেমন এবং সে সমস্ত মানে মানুষকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সে দূতের বেশ ধারণ করে, কেমন সে কি করে, সে দূতের বেশ মানে তার চেহারা, কেমন সে সেই ফর্ম অফ এঞ্জেল, দূতের বেশ ধারণ করে, কেমন কারণ সে শয়তান, সে সবকিছু করতে পারে, সে সর্পের বেশও ধারণ করেছে, কেমন। সো এখানে দেখতে পাই যে দূতের বেশ ধারণ করে। আজকের পৃথিবীর সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা সেখানে কি দেখতে পাই, শয়তান আরো বেশ ধারণ করতে পারে,
মানুষ খারাপ কাজ করার জন্য মানুষ কত ধরনের চরিত্র নিজেদেরকে তুলে ধরে।
সো আজকে মানুষ সাপোজ আমি মিস্টার এক্স কে খুব বিশ্বাস করি, মিস্টার এক্স আমার মনের মতো কথা বলে, সে আমার খুবই বন্ধু, কেমন এবং আমি তাকে বিশ্বাস করি। সো শয়তান সে যে কোনো বেশ ধারণ করতে পারে। সো শয়তান আজকে মানে সে যে এঞ্জেলের ফর্ম নিল সেই সময় বা ধারণ করেছে, কিন্তু আজকের দিনে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোজম ফ্রেন্ড এর বেশ ধারণ করে হি কামস টু মি অ্যান্ড ডিসিভ মি, সে আমার কাছে আসে এবং আমাকে প্রলোভিত করে। সো এমন একজন ব্যক্তি শয়তান, হি ইজ এ ক্র্যাফটি, হি ইজ স্মার্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, হি নোজ হাউ টু ডিফিট ইউ, হাউ টু ডিসিভ ইউ। সো আমাকে ডিসিভ করার জন্য শয়তান জানে যে কোন লোকটার মধ্যে দিয়ে আমি তাকে ডিসিভ করতে পারবো, ও মিস্টার এক্স আর মিস্টার জি আর মিস্টার ওয়াই, তাহলে সে মিস্টার এক্স বা ওয়াই এর মধ্যে দিয়ে আমার কাছে আসবে। মিস্টার ওয়াই এসে আমাকে নানা রকম, আরে আপনি ইন্স্যুরেন্স করতে পারেন না কি এসে, আরে আপনি কি করেন, যেমন আমরা দেখি নিউ ইয়র্ক শহরে অনেকেই কি করে যে অফিসিয়ালি এইরকম আসে শয়তান যে আপনার বউকে আপনি সেপারেট দেখান, অফিসিয়ালি সেপারেট, কেমন সো তাহলে আপনার ইনকাম বেশি বা স্ত্রীর ইনকাম বেশি, কেমন আপনার ইনকাম বেশি, আপনি যদি বউকে সেপারেট দেখান অফিসিয়ালি তাহলে আপনি এই সরকারি ঘরে থাকতে পারবেন, যেমন এখনো নিউ ইয়র্কের মধ্যে অনেক ফ্যামিলি আমি জানি যে কেমন অফিসিয়ালি তারা সেপারেট, বাট দে আর লিভিং টুগেদার সেম, কেমন অফিসিয়ালি তারা সেপারেট। এখন হাজবেন্ড সপ্তাহে $1800 $1600 ইনকাম করে, কেমন তাইলে তারা গভর্নমেন্ট বেনিফিট গভর্নমেন্ট হাউস পায় না, কেমন কিন্তু স্ত্রীর বেতন খুবই কম, সে ইনকাম করে সপ্তাহে $2500, কেমন সো তার ছেলে মেয়েও তার স্ত্রীর পক্ষে থাকে, তখন স্বামীর নাম সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর স্ত্রী সহ সন্তানরা একসাথে থাকে, সুতরাং ওই ঘরটা তাদের জন্য হালাল হয়ে যায়, সরকার তখন মানে সেটা পায়, কেমন সো এই যে বুদ্ধিটা দিতে আসছে কি, এই যে অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানির লোক এসেও বুদ্ধি দেয়, আবার অনেক সময় নেইবারিং নেইবার্স, কারণ তারা দে আর ডুইং দ্য সেম থিং, এই তোমরা কি এত কষ্ট করো কেন, হ্যাঁ মানে এরকম দেখাও, সরকার কি কোনোদিন আসবে নাকি যে স্বামী স্ত্রী একসাথে ঘুমায় কিনা, কেমন তারা জানবে যে সেপারেট, স্বামী ঘুমায় বারিন্দায় আর স্ত্রী ঘুমায় ঘরে, কেমন অথবা স্বামী থাকে আর এক জায়গায় স্ত্রী থাকে ঘরে, কেমন এরকম মানে তারা বুদ্ধি দেয়, কেমন অনেকেই করে, এত পাপ করে এত অন্যায় করে যে সীমার অতিরিক্ত, কেমন সো এইটা মাঝে মাঝে আমার খুবই পীড়া দিত, কারণ আমি তো জানতাম যে এরা এইভাবে জীবনযাপন করতেছে, কেমন কারণ তাদের ইনকাম ভালো, তারা ঘরে বাংলাদেশে তাদের প্রচুর টাকা সম্পত্তি, কোটি টাকার উপরে অ্যাপার্টমেন্ট কিনে বাংলাদেশে, এখানে থাকে সরকারি ঘরে, কিন্তু বাংলাদেশে কেমন বাংলাদেশে সংসদ ভবনের পাশে পর্যন্ত অ্যাপার্টমেন্ট আছে যেটার দাম কোটি টাকার বেশি, কেমন এবং মানে ভালো ভালো জায়গায় তারা তাদের জমা জমি মানে প্লট আছে, কেমন বাংলাদেশে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু তথাপি দে লাই লাই, এটা কি এই শয়তান বন্ধুর বেশে এখানে বলছে ইন দ্য ফর্ম অব এঞ্জেল, সো দ্য শয়তান কামস টুডে ইন দ্য ফর্ম অব মাই বেস্ট ফ্রেন্ড, ইন দ্য ফর্ম অব মাই রিলেটিভস, ইন দ্য ফর্ম অব মাই ওয়াইফ, ইন দ্য ইভেন ফর্ম অব মাই হাজবেন্ড হতে পারে, কেমন সো আজকে শয়তান আমাদের ডিসিভ করে এইভাবে আপন জনের মধ্যে দিয়ে শয়তান আমাদেরকে ডিসিভ করে, সো উই গট টু বি কেয়ারফুল। আমরা তখন কি করি, হওয়া যেমন চিন্তা করলো যে উফ দেখতে তো খুব লোভজনক, দেখতে সুখাদ্যজনক এবং জ্ঞানদানক বলিয়া বাঞ্ছনীয়, কেমন এটা অবশ্যই জ্ঞানের বিষয়, তো বন্ধু এসে যখন যুক্তি দেখাবে আর্গুমেন্ট তখন আমরা হবার মতো কনসিডার করি, কথা
জ্ঞান পাবো
না, কথা তো খারাপ না, এটা তো যুক্তিযুক্ত, এটা তো একটা রিজন আছে, কেমন এটা তো উপযুক্ত, কারণ আমি তো আর স্ত্রীকে ফেলাই দিচ্ছি না, এরকম চিন্তা করছে অনেকে, কেমন আমি অনেকের নাম জানি এবং তারা এখনো সেইভাবে জীবনযাপন করে, কেমন এটা তো খারাপ না, সমস্যাটা কি, কেমন এটা তো কাগজ কলমে থাকতেছে, কাগজ কলমে সেপারেট বাট প্র্যাকটিক্যালি তো আমরা সেপারেট না, কেমন দিস ইজ হাউ শয়তান ডিসিভ আস টুডে, শয়তান এইভাবে আজকে আমাদেরকে প্রলোভিত করছে, পাপের পথে পরিচালিত করছে। সো দূতের বেশ ধারণ করা মধ্যে আজকে আমরা দেখতে পাই যে যে কোনো লোকের বেশ ধারণ করে, তারপরে নেক্সট ভার্সের মধ্যে আমরা দেখতে পাই প্রথম পাঁচ পদে কি লেখা আছে,
এজন্য আমিও আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উহাকে পাঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম পাছে পরীক্ষক কোন প্রকারে তোমার পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে।
সো প্রেরিত পৌল এখানে তিনি এই যে পরীক্ষক, আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তথ্য জানিবার নিমিত্ত উহাকে পাঠাইয়াছিলাম, কারণ আমরা দেখতে পাই দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই প্রেরিত পৌল তিনি করন্থীয় মণ্ডলীকে জিজ্ঞেস করেছিলেন যে মানে তাদের বিশ্বাস ঠিক আছে কিনা, তোমরা কি এখনো বিশ্বাসে জীবনযাপন করিতেছ নাকি পরীক্ষক আসিয়া তোমাদেরকে পরীক্ষা করে তোমাদেরকে অন্য পথে বিপদে নিয়ে গেল। সো প্রেরিত পৌলের একটা কনসার্ন ছিল, কেমন সে তার একটা চিন্তা ছিল যে বিশ্বাসীদেরকে শয়তান তো সবসময় মানে শয়তান আমাদের, আমরা যদি প্রথম পিতার পাঁচ অধ্যায় আট পদের মধ্যে দেখি যে শয়তান গর্জনকারী সিংহের মতো আমাদের পিছনে গুড়গুড় করছে এবং আমাদের গ্রাস করার জন্য চেষ্টা করছে, ঠিক না, সো আমরা সেটা দেখতে পাই। সো সেই শয়তান এখানে কি বলছে, গর্জনকারী সিংহ, গর্জনকারী সিংহের মতো আমাদের পিছনে তাড়া করছে, আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে, কখন আমাকে ডিভাওয়ার করতে পারবে, কখন আমাকে গ্রাস করতে পারবে। সো শয়তান সবসময় এর অর্থ হচ্ছে উই আর কন্টিনিউয়াসলি কি করতেছি, টেম্পটিং, কেমন আমাদেরকে টেম্পটিং করছে, মানে আন্ডার টেম্পটেশন, আমরা সবসময় একটা আন্ডার দ্য প্রসেস অফ টেম্পটেশন, আমরা সবসময় একটা টেম্পটেশন প্রসেসের মধ্যে আছি। সো সামটাইমস যদি আমরা হবার মতো দেখি যে না, ইটস বাঞ্ছনীয়, ইটস কনসিডারেবল, ইট ইস রিজনেবল, কেমন লুকস গুড, এরকম যখন আমরা দেখি তখনই আমরা খপ করে ধরে ফেলাই, মানে শয়তান আমাদের গ্রাস করলো, শয়তান আমাদের গ্রাস করলো। সুতরাং এই পরীক্ষক কি করছে, পরীক্ষা করিয়াছে বলিয়া তোমাদের পরিশ্রম বিবৃতা হইয়া পড়ে, তোমরা যে পরিশ্রম করে ফল উৎপন্ন করছো, কেমন একজনকে টেস্টিমনি দিলা, একজনকে সাক্ষ্য দিলা, শয়তান আসিয়া পরীক্ষক আসিয়া তাহা হরণ করিবে, তাহা খাইয়া ফেলবে এবং তাকে উল্টা পাল্টা বলবে, এই ওই ভদ্রলোক যা বলছে এটা মিথ্যা কথা, এটা কখনো গ্রহণ করিও না, কেমন। সো পরীক্ষক আসিয়া আমাদের বিশ্বাসকে, বিশ্বাসে ভ্রান্তি জন্মায়, আমাদের বিশ্বাসে পরীক্ষক ভ্রান্তি জন্মায়, যার জন্য আমরা সঠিক পথে থাকতে পারি না। যাকব এক অধ্যায় ১৩ থেকে ১৫ পদের মধ্যে কি বলা হচ্ছে,
পরীক্ষার সময় কেহ না বলো ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়, নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়, পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়।
আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে যেমন
ঈশ্বর আমাদের পরীক্ষা করেন না,
ঈশ্বর পরীক্ষা করেন না, কিন্তু প্রত্যেকে নিজ কামনা বাসনা, যখন আমরা লোভ, যেমন হওয়া সে চিন্তা করলো কি, চক্ষুর লোভজনক, সুখাদ্যদায়ক এবং জ্ঞানদানক বলিয়া বাঞ্ছনীয়, কেমন এগুলা হচ্ছে কি, এগুলা এখানে দেখতে পাই যে এগুলা হচ্ছে মানে আকর্ষিত করা, প্ররোচিত করা, কেমন আমাদের যে প্রত্যেক মানুষের ঈশ্বর আমাদের সে ডিজায়ার দিয়েছেন, আমাদের ইচ্ছা অভিলাষ দিয়েছেন, সেই ইচ্ছাকে স্টিমুলেট করা, কেমন শয়তান স্টিমুলেট করে দেয়, যেন মানে সেই মন্দ ইচ্ছার মধ্যে স্টিমুলেট করে, যেন আমরা সেই মন্দ ইচ্ছাটা চরিতার্থ করি, প্রয়োগ করি, বাস্তবে গ্রহণ করি, কেমন। সেই জন্য সে প্রত্যেক মানুষ নিজ কামনা দ্বারা পরীক্ষিত হয়, পরে সগর্বা হইয়া অর্থাৎ পরীক্ষা হয় এবং পেটে পাপের জন্ম হয়, কেমন পেটে পাপের কামনা সগর্ব হইয়া পাপ প্রসব করে, পাপ প্রসব করে, এটা হচ্ছে পাপ করে, কেমন পাপের জন্ম হয় পেটের ভিতরে, যখন আমরা প্রলোভিত হই, প্ররোচিত হই, তখন আমাদের মধ্যে সেই পাপের জন্ম হয়, আর পাপের জন্ম হইলে পাপ প্রসব করা, প্রসব করার অর্থ হচ্ছে উই কমিট সিন, আমরা পাপ করি, যখনই আমরা পাপ করি দ্যাট মিন্স এটা প্রসব হইল, যে আমি একটা প্রসব করলাম, অর্থাৎ কামনা বাসনার যে ইচ্ছা, যে অরিজিন, সেটা আমার মধ্যে জন্মগ্রহণ করে এবং সেইটা জন্ম হয়, জন্ম হইতে থাকে এবং তারপরে কি হয়, প্রসব করে, পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় এবং সেই পাপ করতে করতে আমাদের মৃত্যু হয়, কেমন আমাদের স্পিরিচুয়াল ডেথ আমাদের কাছে আসে। যেমন আমরা যদি দেখি রোমিও ৬ অধ্যায় ২৩ পদের মধ্যে কি লেখা আছে, পাপ যে বেতন দেয় তা
মৃত্যু,
মৃত্যু, সে পাপের বেতন
মৃত্যু,
মৃত্যু, কেমন, কিন্তু ঈশ্বর অনুগ্রহ দান অনন্ত জীবন, কেমন, যেটা আমরা ব্রিজ ইলাস্ট্রেশন দেখাই যে, কেমন, যে প্রথমে পাপ, তারপরে কি বেতন মৃত্যু, যদিও আমাদের ব্রিজ ইলাস্ট্রেশন দেখে প্রথম হয়েছে বেতন তারপরে পাপ, কেমন, কিন্তু এখানে আমি বলবো প্রথম হয়েছে পাপ, পাপের মধ্যে মানুষ থাকে, কেমন, তো পাপের, পাপ করলে বেতন হয় আর বেতনটা কি
মৃত্যু,
মৃত্যু, তারপরে কিন্তু
ঈশ্বরের অনুগ্রহ,
ঈশ্বরের অনুগ্রহ দান, প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। সো এখানে আমরা সেই জিনিসটা দেখতে পাই যে পাপ যে বেতন দেয় কেমন। সো এই যে মানে পাপ কোথেকে আসে, গ্রিড, গ্রিড, গ্রিড মানে লোভ কেমন। সো গ্রিড ফেসেস কি সিন কেমন, পাপ লোভ থেকে পাপ হয়, অ্যান্ড সিন ফেসেস ডেথ, এবং পাপ মৃত্যুকে নিয়ে আসে। সো প্রথমে সে গ্রিড, তারপরে সিন, তারপরে মৃত্যু কেমন। সো
আত্মিকভাবে মৃত্যু,
আত্মিকভাবে আমাদের সেই মৃত্যু হয়। সো আমরা এখানে সেই জিনিসটা আমরা দেখতে পাই যে পাপ সগর্ব হইয়া পাপ কামনা সগর্ব হইয়া পাপ প্রসব করে, পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। নহিমীয় নয় অধ্যায় 29 পদের মধ্যে আমরা দেখি কি লেখা আছে সেখানে।
আর আপন ব্যবস্থাপতে তাহাদেরকে ফিরাইয়া আনিবার নিমিত্তে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তথাপি তাহারা গর্ব করিল ও তোমার আজ্ঞা কর্ণপাত করিত না, কিন্তু যাহা পালন করিলে মনুষ্য বাঁচে তোমার সেই সকল শাসনের প্রতিকূলে পাপ করিত, উস্কন্দ সরাইত, গ্রীবা শক্ত করিত, কথা শুনিত না।
আমরা এখানে যে জিনিসটা আজকে বাস্তবে আমরা দেখতে পাই না, এখানে কি লেখা রয়েছে যে বিশেষ করে যে মানে
তোমার শাসনের প্রতিকূলে পাপ,
হ্যাঁ, কিন্তু আমি এই জায়গাটা জোর দিতে চাই, কিন্তু যাহা করিলে মনুষ্য বাঁচে, মানে যে কাজটা করলে মানুষের প্রফিট হবে, মানুষ ভালো থাকতে পারবে কেমন, মানুষের লাভ হবে বেশি কেমন, মানুষ তো সেইটাই। এবং কি লেখা আছে, যাহা করিলে মনুষ্য বাঁচে তোমার সেই সকল শাসনের প্রতিকূলে তারা পাপ করত, এবং সেই কাজটা তারা করত, তাদের দৃষ্টিতে যে কাজটা করলে তারা ইনস্ট্যান্ট বেনিফিট পাইত কেমন, ইনস্ট্যান্ট বেনিফিট। সো ইনস্ট্যান্ট বেনিফিট বলতে আমরা কি বুঝি, সঙ্গে সঙ্গে কোন সুযোগ সুবিধা, সঙ্গে সঙ্গে সুযোগ সুবিধাই তো মানুষ চেষ্টা করে। সেই জন্য বলছে যে যাহা করিলে মনুষ্য বাঁচে, এই মনুষ্য হচ্ছে যে এটা তো মানে আমাদের পাপ স্বভাবের মনুষ্য, গালাতীয় 5 অধ্যায়ের অনুসারে কেমন, যে মনুষ্য, মনুষ্য যা মানুষের স্বভাব পাপ স্বভাব, সেই পাপ স্বভাবকে চরিতার্থ করার জন্য মানুষ যেটা করতে চাইতো সেটাই করত। তারপরে তারা কি করত, স্কন্দ সরাইত, গ্রীবা শক্ত করিত, কথা শুনিত না। ইসরায়েল জাতি ছিল সেই রকম স্টিফ নেকড নেশন কেমন। সো তাদের শক্ত গাড় কেমন, তারা গাড় বাঁকা করত,
গাড় মোটালো কেমন
কেমন, তাদের জিহ্বা ছিল খুব কঠিন, মানে তারা ঈশ্বরের প্রশংসা করত না, তারা কথা শুনত না কেমন। সো আজকের যুগেও এই একই মানুষ আছে কেমন। তারপরে শেষ আরটা কি আছে, যাকব 4 অধ্যায় 17 পদের মধ্যে,
বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়।
এটা হচ্ছে একটা জাস্টিফিকেশন, দ্যাট মিন্স আমাদের মধ্যে যে জ্ঞান বিবেক বুদ্ধি আছে, সেই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা শক্তি ঈশ্বর আমাদের দিয়েছেন, সেটা দিয়ে আমরা যাচাই বাছাই করি। কিন্তু যাচাই বাছাই করে আমরা তো ওই উপরেরটার মধ্যে যে যা করিলে মনুষ্য বাঁচে সেটাই তো আমরা সেটাই করি কেমন। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি তো জানি যে
কর্ম করতে জানি,
হাইডিং করলে বা কোনো কিছু মানে লুকাইয়া কোনো কিছু করলে সেটা তো পাপ, এবং আমরা সেটা জেনেও আমরা যখন করি কেমন। একটা মানুষ যখন না জেনে না করে কেমন, বাইবেলের মধ্যে সেই দৃষ্টান্ত আছে যে মানে আদি পুস্তকের মধ্যে কেউ যদি মানে ইন্টেনশনালি কাউকে আঘাত করে তবে সে মরিবে বা তার শাস্তি হবে, কিন্তু আনইনটেনশনালি মানে কাজ করতে গিয়ে কুড়ালটা ছিটে গেল তার গায়ে, তাতে তার মৃত্যু হইল, তার শাস্তিটা অন্যরকম হবে, কারণ এটা আনইনটেনশনাল। আর এখানে বলা হচ্ছে যে সেই ইন্টেনশনালি যে জানে যে এটা করলে পাপ, তারপরেও সে সেটা করে এবং পাপ করে, এবং ভালো কাজ জানে যে এটা করলে, এটা করলে ভালো কাজ, কিন্তু করে না। সো যখন আমরা জানি আর করি না তখন আমরা পাপ করি কেমন। এবং যিশাইয়া 6 অধ্যায় 3 পদের মধ্যেও আমরা সেই পবিত্রতার বিষয় আমরা দেখতে পাই, কি লেখা আছে,
আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ।
হ্যাঁ, এখানে একটা পবিত্রতার পরিচয় দেওয়া হচ্ছে যিশাই ছয় অধ্যায়, যে ছয় পক্ষ বিশিষ্ট মানে সেই করুবগণ, তারা ঈশ্বর চারিদিকে এবং স্বর্গে যে কাজটা হবে, যে বিশ্বাসীরা মানে যখন স্বর্গে যাবে তখন ঈশ্বরের সিংহাসনের চারিদিকে তারা প্রশংসা গান করবে,
কেমন?
হ্যাঁ, এবং সেই হোলি হোলি হোলি, পবিত্র আত্মা পবিত্র পবিত্র বলিয়া সদাপ্রভুকে সম্বোধন করবে, কেমন? তো সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর তো পবিত্র, কারণ ঈশ্বর আমরা দেখতে পাই যে দ্বিতীয় পিতর এক অধ্যায় ১৬ পদের মধ্যে সেখানে লেখা আছে, আমি তোমরা পবিত্র হও কারণ আমি
পবিত্র,
পবিত্র, কেমন? তোমরা পবিত্র হও কেননা আমি পবিত্র। সুতরাং ঈশ্বর বলেন যে হবকুক এক অধ্যায় ১৩ পদের মধ্যে ঈশ্বর কি বলেছেন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা আরো স্পষ্ট দেখতে পাবো যে ঈশ্বর কিভাবে পবিত্র।
তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না, তবে বিশ্বাসঘাতকের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? আর দুর্জন আপনার অপেক্ষা ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাকো?
সো এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের যে পবিত্রতা, হোলিনেস, হি ইজ দ্য হোলি অফ হোলিস, কেমন? মানে যত পবিত্র আছে তার মধ্যে তিনি হোলি অফ হোলিস। হোলি অফ হোলিস বলতে আমরা বুঝি যে পবিত্রদের মধ্যেও পবিত্র, কেমন? যেমন লর্ড অব লর্ডস, কিং অফ কিংস, কেমন? সো সেটা হচ্ছে যে হোলি অফ হোলিস এমন পবিত্র, এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না, অর্থাৎ তিনি এত পবিত্র। সুতরাং আমাদের মধ্যে যদি অপবিত্রতা আসে, আমাদের মধ্যে যদি পাপ থাকে, তবে আমরা ঈশ্বরের সহভাগিতা ফেলোশিপ কিভাবে রক্ষা করতে পারি? যার কারণে আদম আর হাওয়া যখন পাপ করলো তখন ঈশ্বরের সাথে তাদের যে সুন্দর যোগাযোগ, যে ফেলোশিপ, সেই ফেলোশিপের ব্রেক আপ হলো, কারণ ঈশ্বর তো পবিত্র এবং যখন তারা সেই ফল ভোজন করলো তখন তারা পাপ করলো, কেমন? এবং তারা পাপ করলো এবং সেই পাপের লোকদের সাথে আর ঈশ্বর গমনাগমন করলেন না, কেমন? আমরা দেখতে পাই যে তাদের রেজাল্টটা কি হল, পাপের গমনাগমন করলেন না, কেমন? সো রোমিও ৫:১২ পদের মধ্যে লেখা রয়েছে, যেমন এক মনুষ্য দ্বারা পাপ জগতে প্রবেশ করিয়াছে, আবার পাপ দ্বারা জগতে মৃত্যু জগতে প্রবেশ করিল, এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিয়াছে, যেটা আমরা রোমিও ৩:২৩ পদেও আমরা দেখতে পাই, কেমন? কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরে গৌরববিহীন হইয়াছে, কেমন? সুতরাং আমরা এখানে দেখতে পাই যে এইভাবে এক মনুষ্য দ্বারা জগতে পাপ প্রবেশ করিল, তাহলে এক মনুষ্য সে কে? আদম, কেমন? আদমের দ্বারা জগতে পাপ প্রবেশ করল এবং এক মানে এক ব্যক্তির মধ্যে দিয়া, এক ব্যক্তির মধ্যে দিয়ে জগতে কি আসলো? জীবন আসলো, এবং সেইটাকে, সেই ব্যক্তিকে যীশু খ্রিস্ট, কেমন? আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। সুতরাং এখানে একটু ভিন্নভাবে আমরা দেখতে পাই যে এক মনুষ্য দ্বারা জগতে পাপ প্রবেশ করিল, পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, এবং এই মৃত্যু সমুদায় জগতে প্রবেশ করিল, কেমন? এবং সেইভাবে মানে এক বংশ থেকে আর এক বংশে সমুদায় জগতে পাপ আজকে ছড়িয়ে পড়েছে, এবং পাপের রাজত্ব, কেমন? পাপের রাজত্ব চলছে এবং সেই পাপ থেকে কেউ আজকে উদ্ধার পাচ্ছে না। সো আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা নিখুঁত, বিশুদ্ধ এবং নিষ্পাপ জীবন যাপন করতে পারি, নিখুঁত, বিশুদ্ধ এবং নিষ্পাপ, এবং এইভাবেই আমরা চেষ্টা করব যে ঈশ্বরের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুসারে আমরা আমাদের জীবন যাপন করতে, আমাদের বিবেচনা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি যেন আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি। কারণ হওয়া শয়তানের কথা শুনে সে নিজের বিবেচনা বুদ্ধিতে সে ভালো দেখল এবং খুব লোভজনক দেখল এবং জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয় মনে করল এবং সে সেই পাপ করল এবং তার ফল হল মারাত্মক ভুল। তো আমরা যেন সেই একইভাবে আমাদের নিজের বিবেচনায়, নিজের বুদ্ধিতে কোন না কাজ না করে আমরা ঈশ্বরের কাছে সাহায্য যাচনা করি, ঈশ্বরকে প্রাধান্য দেই, ঈশ্বরের কথা শুনি এবং এইভাবেই আমরা জীবন যাপন করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। সো আপনি প্রার্থনা করেন এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করব।
প্রার্থনা করি সর্বস্ত পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি, কেননা তুমি আমাদেরকে আজকে আবার তোমার সেই শিক্ষা দান করেছ যে আমরা পাপ সম্বন্ধে অনেক জেনেছি, যেন আমরা পাপ না করি এবং তোমার পবিত্র দৃষ্টিতে যেন আমরা পবিত্র থাকতে পারি প্রভু। বিশেষ করে আমরা জানি যে পাপ হলো ঈশ্বরের প্রকাশিত ইচ্ছা বা ঈশ্বরের চরিত্রের বিরুদ্ধে অবাধ্যতার অবাধ্যতা, এবং সেই অবাধ্যতা যেন আমরা না করি, আমরা যেন তোমার দৃষ্টিতে পবিত্র থাকতে পারি, কেননা তুমি পবিত্র এবং তুমি তোমার দৃষ্টিতে অপবিত্র কিছু দেখতে চাও না। সেই পাপ তুমি আমাদের জীবন থেকে দূরে সরিয়ে যাও, সেই পাপ যেন আমরা না করি, আমরা যেন আমাদের নিজের ইচ্ছায় না চলি, তোমার আজ্ঞা অনুসারে যেন আমরা চলি, যেন আমরা পাপ না করি প্রভু। তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, আমাদেরকে তোমার আশীর্বাদ দান করো, যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি নিষ্পাপ ভাবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন।